ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে, ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 12টা। অনুষ্ঠানে রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আর ছত্তিশগড়ে মাওবাদীরা দুটি পৃথক বিস্ফোরণ ঘটনায় 15 জন প্রাণ হারালেন।
মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন আছে।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বড়ইতলি এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নতুন কুমার চাকমা ও পতুল মোয়া চাকমা নামের দুই ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন।
রয়েছে বাংলাদেশের দ্য নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদের সাক্ষাৎকার।
নেতা কর্মী এবং বাংলাদেশের জনগণ যারা সত্যিকার গণতন্ত্র চায় তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করার মতো এমন কোন মুখ এখন পর্যন্ত বিএনপি নিতে পারেনি।
তবে গোড়াতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। সিরিয়ার সরকার, বিদ্রোহী বাহিনী এবং একটি অধিকার গোষ্ঠী বলছে যে সে দেশের মধ্যাঞ্চলের এক গ্রামে বিষাক্ত গ্যাসে বহু লোক আহত হয়েছেন। ওই ঘটনার জন্য সরকার ও বিদ্রোহীরা পরস্পরকে দোষারোপ করছে। দ্য সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন এবং দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ শনিবার বলেছে যে সরকারি বিমান হামলায় কাফার জেইতা গ্রামে গ্যাস ছড়িয়ে দেওয়া হয় এবং সেই ঘটনায় বহু লোক আহত হয়েছে। ওদিকে সিরিয়ার রাষ্ট্রপরিচালিত টেলিভিশন কাফার জেইতায় ক্লোরিন গ্যাস ব্যবহারের জন্য আল কায়দার সঙ্গে সম্পৃক্ত আল নুসরা গোষ্ঠীর সদস্যদের দায়ী করেছে। তারা বলছে যে এই ঘটনায় দুজন প্রাণ হারিয়েছে। সরকার কিংবা বিরোধী কোনো পক্ষেরই দাবিকে নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। রুশপন্থী জঙ্গিরা ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারি ভবন দখল করা অব্যাহত রেখেছে। আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রক বলছে যে বন্দুকধারীরা স্লোভেনেক্স শহরটিতে ওই রাজ্যের একটি নিরাপত্তা দপ্তর ভবন দখল করে নিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়াকে উস্কানিমূলক কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। রুশ সরকার সেখানকার জঙ্গিদের সমর্থন দেওয়ার কথা অস্বীকার করেছে। আজ শনিবার আরও আগের দিকে সশস্ত্র লোকেরা ওই শহরের একটি থানা দখল করে নেয়। ওই অঞ্চলে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জানাচ্ছেন যে জঙ্গিরা প্রায় 400টি অস্ত্র কেড়ে নেয়। এরই মধ্যে রুশপন্থী বিক্ষোভকারীরা আঞ্চলিক রাজধানী দোনেৎস্ক এবং লুহানস্কে সরকারি ভবন দখল করা অব্যাহত রেখেছে। ওই সব ভবন খালি করার ব্যাপারে কিয়েভ সরকারের দেওয়া সময়সীমা শুক্রবার পেরিয়ে যাওয়ার পর সরকার বিক্ষোভকারী এবং আঞ্চলিক নেতাদের কিছু ছাড় দেওয়ারও প্রস্তাব দিয়েছে। ওদিকে নেটো বলছে যে সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সীমান্ত বরাবর রুশ সামরিক বাহিনী বৃদ্ধি করা হয়েছে। আজ শনিবার মস্কো এবং কিয়েভের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাবার লক্ষণ দেখা দিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপরিচালিত জ্বালানি কোম্পানির কর্মকর্তারা বলেছেন যে তারা রাশিয়াকে গ্যাসের মূল্য পরিশোধ স্থগিত করছে। সময় হলেই আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শ্রমিক দলের এক সমাবেশে তিনি একথা বলেন। আমির খসরুর টেলিফোন বার্তা।
আর চোখের জল ছাড়া নয়, এবার সমুচিত জবাব দেওয়া হবে উল্লেখ করে বেগম খালেদা জিয়া বলেন, সংগঠন গোছানোর কাজ চলছে, বিএনপি অবশ্যই আন্দোলনে নামবে, তবে কারো কথায় নয়, সময় হলেই আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
আমাদেরকে সত্যি রোধ করে তুলতে হবে এই অনলাইন অত্যাচারের বিরুদ্ধে সংগঠনকে জোরদার করা, এই অনলাইন অত্যাচারের বিরুদ্ধে
বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাঙ্গনে সন্ত্রাসের অভিযোগ করে বেগম খালেদা জিয়া এর জন্য সরকারকে দায়ী করেন এবং বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সরকারের তীব্র সমালোচনা করেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে খাগড়াছড়ির থানছড়ি উপজেলার বড়ইতলি এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে দুজন ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন শনিবার সকালে। এলাকায় পুলিশ ও সেনা টহল বাড়ানো হয়েছে। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর পাঠানো প্রতিবেদন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড়ইতলি এলাকায় নতুন কুমার চাকমা ও পতুলময় চাকমা স্থানীয় চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় ওয়াটপথে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ইউপিডিএফ এর মিডিয়া সেলের প্রধান নিরন চাকমা সন্তুলার্মার গ্রুপকে দায়ী করে বলেন, বৈশাখী উৎসব বানচাল ও পাহাড়ের পরিস্থিতি অশান্ত করার জন্য তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পানছড়ি থানার অফিসার আব্দুস সামাদ মুরল বলেন, আধিপত্যের জের ধরে আঞ্চলিকের দুই দলের মধ্যে এই ঘটনা ঘটে থাকতে পারে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের ছত্তিশগড়ে দুটি পৃথক বিস্ফোরণে 15 জন নিহত হয়েছে। মাওবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ছত্তিশগড়ে আদিবাসী অধ্যুষিত বস্তার এলাকায় দুটি পৃথক বিস্ফোরণে ৬ নিরাপত্তা কর্মী এবং ৬ নির্বাচন কর্মী সহ ১৫ জন প্রাণ হারিয়েছেন। বিজাপুর জেলার কেতুরনা গ্রামের কাছে আজ মাওবাদীরা বিস্ফোরণে একটি বাস পুড়িয়ে দেয়। ওই বাসটিতে নিরাপত্তা রক্ষী ও নির্বাচন কর্মীরা ছিলেন। ১০ই এপ্রিল বস্তার লোকসভা আসনে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর ওই বাসে ভোট কর্মীরা ফিরছিলেন বলে সরকারি সূত্রে জানা গেছে। অপর এক ঘটনায় দারবা গ্রামের কাছে মাওবাদীরা আজ একটি অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ ঘটায়। তাতে ৬ সিআরপিএফ জওয়ান ও ১ চিকিৎসা কর্মী এবং অ্যাম্বুলেন্সের চালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে বলে সরকারি সূত্রের খবর। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পরমাশিস ঘোষরাই আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন, চতুর্থ পর্যায়ে লোকসভা নির্বাচনে আজ অসম, ত্রিপুরা, গোয়া ও সিকিমে নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
অসমের ৩টি আসন, করিমগঞ্জে ৫৫, শিলচরে ৬৫, কার্বি আংলং ও ডিমহাসাল জেলা মিলিয়ে ৪৫% ভোট পড়ার খবর পাওয়া গেছে। ভোটদানের গড় হার ৬৩%। পূর্ব ত্রিপুরা আসনে ভোট পড়েছে ৭৫%-এর কিছু বেশি। সিকিমে একমাত্র লোকসভা আসনে ভোট পড়েছে ৮০%-এর কাছাকাছি। একই সঙ্গে বিধানসভার ৩২টি আসনেও ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গোয়ার ২টি আসনে ৬৪% ভোটদানের সরকারি সূত্রে খবর পাওয়া গেছে। সর্বত্রই উৎসবের মেজাজ ছিল আজ সারাদিনই। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ইরান বলছে যে জাতিসংঘের সম্ভাব্য নতুন দূতের জন্য তারা বর্তমানে মনোনীত কোনো ব্যক্তির বিকল্পের কথা ভাবছে না, যদিও এই মনোনীত ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রকের একজন পদস্থ কর্মকর্তা শনিবার বলেন যে হামিদ আবু তালেবির পরিবর্তে অন্য কাউকে বেছে নেওয়ার সম্ভাবনা নেই এবং ইরান জাতিসংঘের আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ভিসার বিষয়টি দেখবে। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন যে ওয়াশিংটন জাতিসংঘ এবং ইরানকে জানিয়েছে যে ইরান যে লোকটিকে জাতিসংঘে তাদের দূত করেছে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেওয়া হবে না। আমেরিকান কর্মকর্তারা আবু তালেবির এই মনোনয়নের বিরোধিতা করছেন, কারণ অভিযোগ রয়েছে যে ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাস অবরোধ করে রাখার সঙ্গে জড়িত ছিলেন তিনি। তখন তিনি সেই মুসলিম ছাত্র গোষ্ঠীর সদস্য ছিলেন যারা ৪৪৪ দিন ধরে ৫২ জন আমেরিকান কূটনীতিককে পণবন্দি করে রেখেছিল। আবু তালেবি বলছেন যে মুসলিম ছাত্রদের ওই গোষ্ঠীর সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল অনুবাদ করা এবং আলোচনা করার মধ্যেই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট শনিবার বলেন যে ৫ সপ্তাহ আগে নিখোঁজ মালয়েশিয়ার যাত্রীবাহী জেট বিমানের অবস্থান চিহ্নিত করতে আরও সময় লাগবে। তিনি সংবাদদাতাদের বলেন যে অনুসন্ধানের এলাকাটি এখন উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে, তবে স্থল এলাকা থেকে প্রায় ১০০০ মাইল দূরে ভারত মহাসাগরের ৫ কিলোমিটার গভীরে কিছু খুঁজে বের করার চেষ্টা একটা বড় রকমের কাজ এবং এটি বেশ কিছুদিন ধরেই চলবে। নিখোঁজ বিমানটির ব্ল্যাক বক্সের ডেটা সন্ধানের সময় শনিবার পানির তলা থেকে আর কোনো নতুন সংকেত পাওয়া যায়নি। চীনে তাঁর সফরের শেষ দিন শনিবার মিস্টার অ্যাবট বলেন যে এখনও এ ব্যাপারে বড় রকমের আস্থা রয়েছে যে সংকেত অনুসন্ধানীরা যেসব সংকেত পেয়েছেন তা ওই মালয়েশিয়ান এয়ারলাইন্স থেকে উদ্ভূত বলে মনে করা হচ্ছে। এই সন্ধান কাজ কোন পর্যায়ে রয়েছে সে ব্যাপারে অস্ট্রেলিয়ার এই নেতা চীনা প্রেসিডেন্ট জি জিনপিংকে অবহিত করেন। ওই ফ্লাইটের যাত্রীদের মধ্যে প্রায় ২/৩ ছিলেন চীনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পুরুষদের মতো মহিলাদেরও একই কাজে একই হারে বেতন দেওয়ার কথা বলেছেন। আজ শনিবার তাঁর সাপ্তাহিক ভাষণে প্রেসিডেন্ট বলেছেন যে এটা বিব্রতকর ব্যাপার যে একই পেশায় এবং একই ধরনের শিক্ষাগত যোগ্যতা সত্ত্বেও পুরুষদের তুলনায় মেয়েরা কম টাকা উপার্জন করছেন। এই সপ্তাহে প্রেসিডেন্ট ওবামা একটি নির্বাহী আদেশ জারি করেন যাতে যেসব কর্মী তাদের বেতন নিয়ে কথা বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ফেডারেল কন্ট্রাক্টরদের নিষেধ করা হয়েছে। নারীদের সমান বেতন দেওয়ার এই আহ্বান এই নির্বাচনী বছরে ডেমোক্রেটদের শীর্ষ কর্মসূচিকে সমর্থন করছে যারা নারী ভোট তাদের পক্ষে আনতে চায়। তবে ওয়াশিংটন রাজ্যের কংগ্রেস উইমেন ক্যাথি ম্যাকমরিস রিপাবলিকান দলের পক্ষে দেওয়া তাঁর ভাষণে বলেন যে মিস্টার ওবামার অর্থনীতি নারীদের ক্ষতি করছে। তিনি বলেন যে ক্ষুদ্র ব্যবসাকে সাহায্য করা এবং চাকরির সুযোগ বৃদ্ধি করার রিপাবলিকানদের প্রস্তাব নারী পুরুষ সকলেরই উপকারে আসবে। ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্টওয়েভ ২৫, ৩১, ৪১ মিটার ব্যান্ডে, যথাক্রমে ১৫৭৫, ৭৪০৫ 11,850 কিলোহার্টসে, মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বাংলাদেশের রাজনীতি, বিরোধী দলের ভূমিকা, অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির বর্তমান অবস্থান এবং তারই পাশাপাশি ভারতের রাজনীতির প্রেক্ষাপটে সেখানকার চলমান লোকসভা নির্বাচন, এসব বিষয় নিয়ে নিজ মূল্যায়ন ব্যক্ত করেছেন ঢাকার ইংরেজি দৈনিক দ্য নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ। তার সঙ্গে ঢাকা থেকেই কথা বলেন আমির খসরু।
প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থায় একটি শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি, যে বিষয়টি সবারই জানা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
আপনি যা বলেছেন থিওরিটিক্যালি তো এটাই হয় যে একটা প্রতিনিধিত্বশীল সরকারে একটি সরকারি দল থাকবে, একটি শক্তিশালী বিরোধী দল থাকবে এবং দুইয়ের সমন্বয়ে একটা শক্তিশালী সরকার গঠন হবে এবং গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাবে। সত্যিকার অর্থে প্রতিনিধিত্বশীল সরকার যেটাকে বোঝায় সেই সরকার এই মুহূর্তে বাংলাদেশে নাই বলেই আমার মনে হয়। কারণ যে দেশে 300 আসনের মধ্যে 154টি আসন ভোটারবিহীন অবস্থায় নির্বাচিত হয় এটাকে প্রতিনিধিত্বশীল কোনোভাবেই বলা সমীচীন হবে না এবং উচিত হবে না। সেই দিক থেকে যেহেতু প্রতিনিধিত্বশীল ওই মানে সত্যিকার প্রতিনিধিত্বশীল সরকার এই মুহূর্তে বাংলাদেশে নাই, সেই কারণে একটা শক্তিশালী বিরোধী দলও নাই। বিরোধী দল বর্তমানে যেটা আছে পার্লামেন্টে, বিরোধী দলের নেতা যখন বক্তৃতা দেন তিনি রাজনীতির কথা বলেন না, গণতন্ত্রের কথা বলেন না, হিউম্যান রাইটস এর কথা বলেন না, তিনি বলেন পানি দূষণের কথা, তিনি বলেন মানুষের চাকরির কথা, তিনি বলেন নগর পরিচ্ছন্নতার কথা, তিনি বলেন ব্রিজ কালভার্ট এগুলি ঠিক করার কথা। তো এ থেকেই বোঝা যায় যে সত্যিকার এই মুহূর্তে বাংলাদেশে যেমন সত্যিকার অর্থে প্রতিনিধিত্বশীল সরকার নাই, বিরোধী দলও নাই। যেটা আছে এটাকে বিরোধী দল বলা রাজনীতির প্রতি অন্যায় করা হবে আমি মনে করি।
সংসদের বাইরে বিএনপি না থাকলেও বিরোধী দল হিসেবে বিএনপি কাজ করছে, বিএনপি বিরোধী দল হিসেবে কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারছে বা সক্ষমতার পরিচয় দিতে পারছে বলে আপনি মনে করছেন?
বিএনপি বিরোধী দল হিসেবে সংসদে থাকুক আর বাইরে থাকুক, বিএনপির শক্তিটা কিন্তু দেখতে হবে জনসমর্থনের দিক থেকে। আমরা ইলেকটোরাল স্ট্রেংথ যেটা, ইলেকটোরাল অ্যারিথমেটিক যেটা আমরা দেখি, এইটাতে বিএনপির ভোট হলো 34-35%, আওয়ামী লীগেরও প্রায় কাছাকাছি ভোট। এই দুইটা দলের এটাই হলো মূল শক্তি। এরা সংসদের ভিতরে থাক, বাইরে থাক, সরকারে থাক, বিরোধী দলে থাক, এই শক্তিটাকে ইগনোর করা যাবে না। বিএনপি সংসদে না থাকলেও তাদের কতটা শক্তি এটা উপজেলা নির্বাচনে কিন্তু প্রমাণিত হয়েছে। উপজেলা ফেজ 1-2 এই দুইটাতে বিএনপি ভালোভাবে বিজয় অর্জন করেছে এবং সরকারি দল অনেক পিছনে পড়েছিল। পরবর্তীকালে যে নির্বাচন হয়েছে সেটা তো আর নির্বাচন নয়। আমার মনে হয়েছে যে বিরোধী দল বিএনপি 5 বছরে জনগণকে যা বুঝাতে পারে নাই, পরের 3টা ফেজের নির্বাচনে সরকার বুঝিয়ে দিয়েছে যে বিএনপি যা বলেছে ওইটাই সঠিক এবং ওই পথে ছাড়া বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। প্রশ্ন হলো কার্যকরভাবে আছে, এভাবে বিএনপি বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে কিনা। বিএনপি এখনো একটা হ্যাংওভারের মধ্যে আছে, আন্দোলন, আন্দোলনের পরে সকল নির্বাচন, নির্বাচনের পরে একটা ডিমোরালাইজেশন পার্টির মধ্যে কি হবে, এবং এই মুহূর্তের জন আকাঙ্ক্ষা হলো যেভাবে হোক সরকারকে বাধ্য করা, আরেকটি নির্বাচন দেওয়া এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি আবার সেন্টার স্টেজে রাজনীতির মধ্যমঞ্চে ফিরে আসবে, এইটাই হলো বিএনপির কর্মী নেতাদের আকাঙ্ক্ষা। এই জায়গাটার মধ্যে বিএনপি খুব দ্রুত কিছু অ্যাচিভ করবে এইটা ভাবা ঠিক না। কিন্তু আবার বিএনপি এখন পর্যন্ত কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে এই আশার সঞ্চার করতে পারে নাই যে তারা সরকারকে বাধ্য করতে পারবে দ্রুততম সময়ে আরেকটি নির্বাচন আদায় করার জন্য। বিএনপিকে অনেকগুলি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, একটা হলো সাংগঠনিক চ্যালেঞ্জ, আরেকটা হলো পারিপার্শ্বিক রাজনৈতিক চ্যালেঞ্জ, আরেকটা হলো আন্তর্জাতিক ইকুয়েশনের মধ্যে আন্তর্জাতিক শক্তি যেভাবে বাংলাদেশের ব্যাপারে দ্বিধাবিভক্ত সেখানে বিএনপির অবস্থানটা খুব সুখকর না। সেই দিক থেকে ব্যর্থ বলবো না, বিএনপিকে গুছিয়ে এই জায়গাটার মধ্যে সফলতা অর্জন করতে হবে। বাট যদি এই মুহূর্তে বলেন যে এই মুহূর্তে কি, হ্যাঁ এই মুহূর্তে যেটা আমি বলছি যে দলের কর্মী, নেতা কর্মী এবং বাংলাদেশের জনগণ যারা গণতন্ত্র, সত্যিকার গণতন্ত্র চায়, তাদের সেই আকাঙ্ক্ষা এই মুহূর্তে পূরণ করার মতো এমন কোন মুভ এখন পর্যন্ত বিএনপি নিতে পারেনি।
বর্তমানে বা ভারতে পার্লামেন্ট নির্বাচন চলছে, সংখ্যার দিক থেকে ভারত বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক ব্যবস্থা এবং এই ব্যবস্থাটি সফল বলেও অনেকের মূল্যায়ন। এই ব্যবস্থা থেকে অন্যদের কি কিছু শিক্ষণীয় আছে?
ওই দেশে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, নির্বাচনটা যাতে অবাধ নিরপেক্ষ হয় সেই জন্য নির্বাচন কমিশন এবং অন্যান্য যে কনস্টিটিউশনাল বডি যেগুলো আছে, প্রশাসন, জুডিশিয়ারি, সব মিলে কিন্তু এই নির্বাচনটাকে যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয়, গণতন্ত্র স্মুথলি চলে, সে ওইভাবে কাজ করছে। এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো নির্বাচন কমিশনের যে শক্তি কতটা ভারতে সেটা আমরা দেখেছি নির্বাচনে। যেমন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যখন 7 জন না 8 জন সরকারি কর্মকর্তাকে বদলি করা হলো, নির্বাচন কমিশন বদলি করার নির্দেশ দিল, মমতা ব্যানার্জি কিন্তু এটা প্রতিবাদ করলো এবং বলল যে এটা করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন খুব কোয়াইটলি একটা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে আপনি করতে দেবেন না, আমরা নির্বাচন বন্ধ করে দেব। এইটা বলার সাথে সাথে মমতা ব্যানার্জি কিন্তু নির্বাচন কমিশনের কথা মেনে নিয়েছে এবং তাদের বদলিও মেনে নিয়েছে। এইটা একটা এক্সাম্পল, একটা দৃষ্টান্ত যে একটা নির্বাচন কমিশন কতটা অ্যাসার্টিভ হতে পারে, কতটা ডিসাইসিভ হতে পারে এবং তাদের ডিসিশন রাজনৈতিক দলের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারে। তৃতীয় একটা জিনিস যেটা, বিশ্বাসযোগ্যতা, পরস্পরের প্রতি বিশ্বাস। দেখেন এই যে স্ট্যাগার্ড ইলেকশন হচ্ছে, এই যে 8-9টি ফেজে ইলেকশন হবে, ইলেকশনের ভোট কিন্তু গণনা করা হচ্ছে না, ভোট সরকারি হেফাজতেই রাখা হয়েছে, কিন্তু এখানে কেউ বলছে না কারচুপি হয়েছে, বাক্স বদল করে ফেলেছে, বাক্সের মধ্যে ফেক ভোট ঢুকিয়ে দিয়েছে, এই কথাটা কিন্তু বলছে না। এটি হলো একটা বিশ্বাসযোগ্যতা একটা নির্বাচনে। তো এই দু তিনটে কারণে আমি মনে করি যে ভারতের নির্বাচন আমাদের সকলের জন্যই একটা শিক্ষণীয়, বাংলাদেশের জন্য বিশেষ করে, যে বাংলাদেশে গণতন্ত্রের উপর যে একটা ঝড় বয়ে গেল, গণতন্ত্রের, গণতন্ত্রকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হলো, সেই প্রেক্ষিতে ভারতের এই নির্বাচন থেকে বাংলাদেশের নির্বাচন কমিশন, বাংলাদেশের অন্য অন্য কনস্টিটিউশনাল বডি, ব্যুরোক্রেসি এবং রুলিং পার্টি, তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে কিভাবে একটা ভালো নির্বাচন করা যায়।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাদেরকে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
আজকের বিজ্ঞান পর্ব এখন ভয়েস অফ আমেরিকা জেসিকা বার্মানের রিপোর্ট, পড়ছেন সাবরিনা চৌধুরী।
কোরিয়ান প্রকৌশলীদের দ্বারা উদ্ভাবিত নতুন একটি পরিধানযোগ্য মনিটরিং যন্ত্র দেখতে অনেকটা ব্যান্ডেজের মতো, তবে উদ্ভাবনের প্রাথমিক অবস্থায় এ ধরনের যন্ত্র হাতঘড়ি হিসেবে পরা যেত, যা কিনা প্রতিনিয়ত শারীরিক কর্মকাণ্ডের তথ্য উপাত্ত সংগ্রহ এবং সংরক্ষণ করে চলত। সোল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান এবং রাসায়নিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডেই হাং কিম বললেন, বর্তমানে যেসব পরিধানযোগ্য মনিটরিং যন্ত্র রয়েছে তাদের বেশিরভাগই একটু ভারী, তাই তার গবেষণা দল শরীরের চামড়ায় লাগানো যায় এরকম পাতলা পরিধেয় মনিটরিং যন্ত্র তৈরির গবেষণা চালাচ্ছেন। খুব সহজেই ব্যবহার করা যায় এ ধরনের পরিধেয় মনিটরিং যন্ত্র, মূলত পার্কিনসন্স এবং মৃগী রোগ পর্যবেক্ষণ করতে উদ্ভাবন করা হয়েছিল। কিম বললেন,
And after monitoring the abnormal mouse movement of the patient, we can analyze patterns stored in the memory to analyze the condition of patient. And depending on the condition of the patient, we can control the delivery amount of the embedded drug, like
তিনি বললেন, অস্বাভাবিক মাংসপেশির গতিবিধি পর্যবেক্ষণ করার পর যন্ত্রটি থেকে শারীরিক গতিবিধির যে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়, তাতে করে রোগীর শারীরিক অবস্থা বিশ্লেষণ করে ওষুধের পরিমাণ নির্ণয় করা যায়। তারা আশা করছেন সময়ের সাথে সাথে এই মনিটরিং যন্ত্রটি মানুষের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ যেমন হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের কার্যক্রম পরিমাপ করতে পারবে। এমনকি এ যন্ত্রের অন্য একটি বিশেষ ধরন রক্তের গ্লুকোজ মেপে ইনসুলিন প্রবিষ্ট করাতে পারবে। এ গবেষণায় একটি শুকুরের চামড়ায় প্রথম পরীক্ষামূলকভাবে এই মনিটরিং যন্ত্রটি ব্যবহার করা হয়। কিম বলছেন, তারা এ যন্ত্রটিকে আরও ক্ষমতা সম্পন্ন করার কথা ভাবছেন, তবে তা মানুষের ব্যবহারযোগ্য করার আগে প্রকৌশলগত বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল 28 মার্চ এই মর্মে স্পষ্ট বার্তা প্রেরণ করেছে যে উত্তর কোরিয়ার সরকারকে সুশৃঙ্খল এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার মোকাবেলা করতে হবে। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সমাজ উত্তর কোরীয় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। জাতিসংঘের কমিশন অব ইনকোয়ারি কর্তৃক প্রাপ্ত তথ্য এবং সুপারিশের ভিত্তিতে এই প্রস্তাব গ্রহণ করা হয়। যুক্তরাষ্ট্র যে কমিশনের কার্যাবলীর পক্ষে জোরালো সমর্থন ব্যক্ত করেছে। উত্তর কোরিয়া বিষয়ে এই ইনকোয়ারি কমিশন মানবতার বিরুদ্ধে বহু দশকের অপরাধের ঘটনা উদ্ঘাটন করেছে, যা উত্তর কোরিয়া সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের নেয়া নীতির মাধ্যমে সংঘটিত হয়েছে। উত্তর কোরিয়ার বর্তমান এবং অতীতের সংঘটিত অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হত্যা, নিশ্চিহ্নকরণ, দাসত্ব, দৈহিক অত্যাচার, কারারুদ্ধ করা, ধর্ষণ, জোরপূর্বক গর্ভপাত এবং অন্যান্য যৌনাচার, রাজনৈতিক এবং ধর্মীয় জাতিগোষ্ঠী এবং বর্ণের ভিত্তিতে যন্ত্রণা প্রদান, জোরপূর্বক জনগোষ্ঠীকে হস্তান্তরকরণ এবং পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া এবং দীর্ঘদিন ধরে অভুক্ত রাখা। 30টি ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবের বিরোধিতা করে 6টি দেশ এবং 11টি দেশ ভোটদানে বিরত থাকে। অত্যন্ত জোরালো ভাষায় প্রস্তাবে উত্তর কোরিয়ায় সংঘটিত লঙ্ঘনের দোষারোপ করা হয় এবং উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত ম্যান্ডেটকে নবায়িত করে জাতিসংঘকে এই মর্মে আহ্বান জানানো হয়েছে যে উত্তর কোরিয়ায় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের নজরদারি এবং তা লিপিবদ্ধ করার নিমিত্ত যেন ভূমিভিত্তিক নজরদারি ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। যুক্তরাষ্ট্র অত্যন্ত ঘনিষ্ঠভাবে হাই কমিশন ফর হিউম্যান রাইটস দফতরের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, যাতে করে বিশেষ প্রতিনিধিকে সহায়তা প্রদান এবং ইনকোয়ারি কমিশনকে নজরদারির সহায়তায় ফিল্ড অফিস প্রতিষ্ঠা করা যায়। উত্তর কোরিয়ার সুবিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক চাপে এর কোনো কমতি হবে না। মানবাধিকার কাউন্সিলের এই প্রস্তাব এই নিশ্চয়তা দিচ্ছে যে উত্তর কোরিয়ায় যারা যন্ত্রণার শিকার হয়েছেন তাদের ভোলা যাবে না।
আর এখন শ্রোতাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আজকের মিতালি উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল লিখেছেন ওয়াজেদ দেবদূত, সভাপতি লাভফোর্ড লিসনার্স ক্লাব আলমদি হোসেনি কিশোরগঞ্জ থেকে। খুব সংক্ষিপ্ত চিঠি লিখেছেন, ক্যালেন্ডার চাই। আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানো হয়েছে, আশা করি খুব শীঘ্রই পেয়ে যাবেন। পরের চিঠিটি লিখেছেন এ কে এম মোস্তফা, চৌমোহনী বাজার পোস্ট সূর্যমুখী হাতিয়া নোয়াখালী থেকে। আপনার দীর্ঘ চিঠির অংশ বিশেষ পড়ে শোনাচ্ছি। দুঃখের বিষয়, এখনও আপনাদের কাছ থেকে কোনো ক্যালেন্ডার পেলাম না। নতুন বছরের ক্যালেন্ডার পাঠানোর জন্য সবিনয় অনুরোধ করছি। প্রশ্ন, বুধবারের অনুষ্ঠানের জন্য 2026193062 নম্বরে আমার মুঠোফোন থেকে কল করেছি কিন্তু কল ফেরত আসে, এর কারণ খুঁজে বের করে জানাবেন। ভাই এ কে এম মোস্তফা, খুবই দুঃখিত যে আপনারা নম্বরটিতে সংযোগ পাচ্ছেন না। আমরাও এখান থেকেও দেখার চেষ্টা করব কোনো গোলযোগ আছে কিনা। পরের চিঠি লিখেছেন মোহাম্মদ সিরাজুল হক বিশ্বাস, গ্রাম কালুহাটি, রস্তমপুর, রাজশাহী থেকে। আপনার চিঠির অংশবিশেষ পড়ছি। লিখেছেন, কবে থেকে আপনাদের প্রচারিত অনুষ্ঠান শুনে আসছি তা সঠিক করে বলতে পারবো না, তবে সরকার কবিরউদ্দিন এখানে যোগ দেওয়ার বহু পূর্ব হতে এটা বলতে পারি। প্রথম যখন অনুষ্ঠান শুনতে শুরু করি তখন সকালে এক ঘন্টা এবং রাতে এক ঘন্টার অনুষ্ঠান হতো। পরে সকালে 30 মিনিট, রাতে এক ঘন্টা, তারপরে শুধু রাতে এক ঘন্টা এবং বর্তমানে শুধু রাতে 30 মিনিটের অনুষ্ঠান হচ্ছে। তা হোক, আপনাদের অনুষ্ঠান অত্যন্ত মনোগ্রাহী, তবে আপনাদের কাছে অনুরোধ, শুধু দৈনন্দিন ডলারের মূল্য বাংলাদেশের টাকায় কত এবং ভারতের রুপিতে কত তা জানালে আমাদের খুবই সুবিধা হয় এবং অত্যন্ত খুশি হব আমরা। ভাই সিরাজুল হক, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ এবং আপনার অনুরোধ কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। একটু আগে আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রবাসে বসবাসরত আমাদের এক শ্রোতা রিজু। তিনি নিউ ইয়র্ক থেকে ফোন করেছেন, আসুন শোনা যাক।
হ্যালো, আমি রিজু বলছিলাম নিউ ইয়র্ক থেকে। আমরা তো আপনাদের অনুষ্ঠান শুনতে পাই না নিউ ইয়র্কের রেডিওতে, তো আমরা ওয়েবসাইটে নিউজ শুনি এবং দেখি, তো শোনাটা ভালোই লাগে। বাট নিউজগুলো যদি আর একটু বিস্তারিত ভাবে আপনারা ওয়েবসাইটে দিতেন টেক্সটা, তাহলে আমরা হয়তো পরে আরো বেশি উপকৃত হতাম। ধন্যবাদ, আশা করি আমাদের অনুরোধ আপনারা রাখবেন।
ভাই রিজু, আপনার অনুরোধ রাখার চেষ্টা করব। ফোনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে আজকের মতো উঠতে হচ্ছে। লিখেছেন লায়লা আরজুমান বানু।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
সিরিয়ার সরকার, বিদ্রোহী বাহিনী এবং একটি অধিকার গোষ্ঠী বলছে যে সে দেশের মধ্যাঞ্চলের এক গ্রামে বিষাক্ত গ্যাসে বহু লোক আহত হয়েছেন। ওই ঘটনার জন্য সরকার ও বিদ্রোহীরা পরস্পরকে দোষারোপ করছে। সরকার কিংবা বিরোধী কোনো পক্ষের এই দাবিকে নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। রুশপন্থী জঙ্গিরা ইউক্রেনের মধ্যাঞ্চলে সরকারি ভবন দখল করা অব্যাহত রেখেছে। আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রক বলছে যে বন্দুকধারীরা স্লোভেনস্ক শহরটিতে ওই রাজ্যের একটি নিরাপত্তা দপ্তর ভবন দখল করে নিয়েছে। বিক্ষোভকারীরা আঞ্চলিক রাজধানী দোনেস্ক এবং লুহানস্কে সরকারি ভবন দখল করাও অব্যাহত রেখেছে। ওইসব ভবন খালি করার ব্যাপারে কিভ সরকারের দেওয়া সময়সীমা শুক্রবার পেরিয়ে যাওয়ার পর সরকার বিক্ষোভকারী এবং আঞ্চলিক নেতাদের কিছু ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। ওদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়াকে উস্কানিমূলক কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। রুশ সরকার সেখানকার জঙ্গিদের সমর্থন দেওয়ার কথা অস্বীকার করছে। নেটো বলছে যে সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সীমান্ত বরাবর রুশ সামরিক বাহিনী বৃদ্ধি করা হয়েছে। আজ শনিবার মস্কো এবং কিয়েভের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার লক্ষণ দেখা দিয়েছে। ইরান বলছে যে জাতিসংঘে সম্ভাব্য নতুন দূতের জন্যে তারা বর্তমানে মনোনীত কোনো ব্যক্তির বিকল্পের কথা ভাবছে না, যদিও এই মনোনীত ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রকের একজন পদস্থ কর্মকর্তা শনিবার বলেন যে হামিদ আবু তালেবের পরিবর্তে অন্য কাউকে বেছে নেওয়ার সম্ভাবনা নেই এবং ইরান জাতিসংঘের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই ভিসার বিষয়টি দেখবে। মহেঞ্জোদারো প্রাচীন সভ্যতার আবিষ্কারক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্মের 130 বছর পালন করার প্রস্তুতি নিচ্ছে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ। এ নিয়ে গৌতম গুপ্তের এই রিপোর্ট।
মহেঞ্জোদারোর প্রাচীন সভ্যতার নিদর্শন খুঁজে বের করেছিলেন বাঙালি প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়। শনিবার তার জন্মের 130 বছর উদযাপন উপলক্ষে তার কাজকর্ম নিয়ে একটি বই প্রকাশিত হতে চলেছে, একটি আন্তর্জাতিক আলোচনা সভাও অনুষ্ঠিত হবে। প্রত্নতত্ত্ব বিভাগের পূর্বাঞ্চলীয় ডিরেক্টর ফণিকান্ত বিশ্র জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে অনুরোধ করবেন রাখালদাসকে যেন মরণোত্তর ভারত সম্মান সম্মানে সম্মানিত করা হয়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট শনিবার বলেন যে 5 সপ্তাহ আগে নিখোঁজ মালয়েশিয়া যাত্রীবাহী জেট বিমানের অবস্থান চিহ্নিত করতে আরও সময় লাগবে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন কোয়াসি স্মিথ। অনুষ্ঠানে স্টুডিও প্রযোজকের ভূমিকায় ছিলেন সেলিম হোসেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরউদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.